এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখবেন আপনাদের সামনে। বিষয় হল নামাজ প্রতিষ্ঠার গুরুত্ব ও তাৎপর্য। জনাব মোহাম্মদ মোহতারাম মৌলানা মামুনুর রশিদ মুরব্বি সিলসিলা,
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আজকের এই 90তম জলসা সালানার দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব এবং আপনারা যারা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতোমধ্যেই আপনারা অবগত হয়েছেন যে আমার বক্তৃতার বিষয়বস্তু হল নামাজ প্রতিষ্ঠার গুরুত্ব এবং তাৎপর্য। বিষয়টি আপাত দৃষ্টিতে একটু সহজও বটে, আবার বোঝার বিষয় রয়েছে। এই অধম আপনাদের সামনে তার ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, আর ভুল ত্রুটিগুলো ক্ষমাযোগ্য হবে বলে আশা করছি। আমরা এখানে যারা উপস্থিত রয়েছি, অর্থাৎ খোদাতালার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হিসেবে আমরা এখানে যারা বসে রয়েছি, তাদের খোদাতালা সৃষ্টির দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ করার পিছনে কিছু উদ্দেশ্য রেখেছেন। এই উদ্দেশ্যগুলি পূরণ করলে পরে খোদাতালার এই সর্বশ্রেষ্ঠ যে আখ্যা দেওয়া, এটি পূর্ণতা প্রাপ্ত হয়। মহান আল্লাহ কোরআন শরীফের সুরা আয-যারিয়াতের 57 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় বলছেন, যে আয়াতটি আপনাদের হয়তো সকলের জানা, যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। স্পষ্ট ভাষায় সর্বকালের সব ধরনের মানুষের জন্য বলা হয়েছে যে কাজ হল একমাত্র আমার ইবাদত করা, আর কোনো কাজ নাই। এটা শুধুমাত্র উম্মতে মুসলিমার জন্য নয়, এই আদেশটি কোরআন শরীফের ভিতরে রয়েছে। আর কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এবং এর আগে যত মানুষ গত হয়েছে, সকলের জন্য এটি নসিহত স্বরূপ এবং পরিপূর্ণ গ্রন্থ স্বরূপ। এটি হয়তো আমাদের কাছে অবাক লাগতে পারে যে নামাজ এই বিষয়টি শুধুমাত্র মুসলমানদের বিষয়। হয়তো আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে পবিত্র কোরআনের ভিতর প্রত্যেকটি নবী রাসূলের আগমনের পরে যে কাজ দেওয়া হয়েছিল তার মধ্যে তাদের অন্যতম একটি কাজ হল নামাজকে প্রতিষ্ঠিত করা। যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কথা আপনারা জানেন যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার পুত্র ইসমাইল এবং তার স্ত্রী হাজেরাকে নিয়ে আরবের একটি নির্জন প্রান্তে রেখে এসেছিল তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম খোদার নিকট কি বলেছিল? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলছে যে হে আমার প্রভু প্রতিপালক, হে আমাদের প্রভু প্রতিপালক, আমি আমার সন্তানদের মধ্য থেকে কয়েকজনকে তোমার সম্মানিত গৃহের কাছে আরবের নির্জন মরুপ্রান্তরে বসবাস করালাম। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন যে রব্বানা, হে আমাদের প্রভু, আমি এই কাজ কেন করলাম? লি ইউকিমুস সালাত, নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য। এটি সূরা ইব্রাহিমের 38 নম্বর আয়াতে আপনারা দেখতে পারবেন। একইভাবে ইব্রাহিমের পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালাম কি করতেন এটি দেখুন। হযরত ইসমাইল আলাইহিসসালাম তার ক্ষেত্রে কুরআন শরীফের ভিতরে রয়েছে যে ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি ওয়াজ যাকাত। ইসমাইল আলাইহিসসালামের ক্ষেত্রে এসছে যে তিনি তার পরিবার পরিজনকে সালাত অর্থাৎ নামাজ এবং যাকাতের তাগিদ দিতেন, আদেশ দিতেন। এটি সূরা মরিয়মের 56 নম্বর আয়াতের আয়াত, 56 নম্বর আয়াত। এরপরে আপনারা হযরত লুত আলাইহিসসালামকে দেখুন, হযরত ইসহাক আলাইহিসসালামকে দেখুন, হযরত ইয়াকুব আলাইহিসসালামকে দেখুন। শুধু তাই নয়, তার বংশধরদের ভিতর থেকে যতজন পয়গম্বর এসেছে প্রত্যেকের জন্য একই আদেশ রয়েছে। তাদেরকে বলা হয়েছে যে ওয়া আওহাইনা ইলাইহিম ফিলাল খায়রাতি ওয়া ইকামাস সালাত। স্পষ্ট ভাষায় বলা আছে এদের প্রত্যেককে, প্রত্যেকের কথা বলা আছে যে তারা কি করত, নেক কাজের জন্য লোকদেরকে বলতো, আর কি করত, ইকামাস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠা করত। একইভাবে অন্য নবী আপনি হযরত লুকমান আলাইহিসসালামকে দেখুন। হযরত লুকমান আলাইহিসসালাম তার ছেলেকে কি আদেশ দিল? ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র, আকিমিস সালাত, নামাজকে প্রতিষ্ঠিত করো। এরা সবাই তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেকার নবী এবং তারা বিভিন্ন ধর্ম নিয়ে এসেছিলেন এই এই পৃথিবীতে। তো তাদেরকেও আল্লাহ তাআলা একটি আদেশ দিয়েছিলেন যে তোমরা ইকামাতুস সালাত করো অর্থাৎ নামাজকে প্রতিষ্ঠিত করো। হযরত মূসা আলাইহিসসালামকে দেখুন, তার ভাই হারুন আলাইহিসসালাম এবং পুরা বনি ইসরায়েল জাতির প্রতি কি আদেশ হয়েছিল। ইউনুস, সূরা ইউনুসের 88 নম্বর আয়াত খুললে পাবেন যে তাদের প্রতি আদেশ হয়েছিল যে আকিমুস সালাত, তোমরা সালাতকে প্রতিষ্ঠিত করো। একইভাবে হযরত ঈসা আলাইহিসসালামও একই কথা বলেছেন। হযরত ঈসা আলাইহিসসালাম তো নিজে বলছেন যে আওসানি বিসসালাত, আমাকে তাকিদ দেওয়া হয়েছে, আওসানি, আমাকে তাকিদ দেওয়া হয়েছে বিসসালাত, নামাজ প্রতিষ্ঠা করার জন্য, নামাজ আদায় করার জন্য। পরিশেষে আসলো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, যার উপরে পবিত্র কোরআন নাজিল হয়েছে। আর এই কোরআন এমন একটি গ্রন্থ যা সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, যা আজ পর্যন্ত অবিকৃত অবস্থায় রয়েছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও একই আদেশ হয়, ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, সূরা তাহার 133 নম্বর আয়াত, অনেক পরিচিত একটি আয়াত। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদেশ করা হচ্ছে যে কি, ওয়া আমুর আহলাকা, তুমি তোমার পরিবার পরিজনকে নামাজের প্রতি তাগিদ দাও, ওয়াসতাবির আলাইহা, এবং তুমিও তার উপরে কায়েম থাকো। পরিবার পরিজনকেও আদেশ দাও, নামাজের প্রতি তাগিদ দাও, পাশে তুমিও থাকো। এটা হলো সর্বশেষ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নামাজ প্রতিষ্ঠা করার আদেশ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এখান থেকে এতটুকু স্পষ্ট হয়েছেন যে নামাজ প্রতিষ্ঠা করার যে কাজ, এটা খোদা তালার অনেক পুরনো কাজ, এবং এটি বলা যায় যে প্রথম নবী থেকে শুরু করে শেষ নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটি নবী আকিমুস সালাত, ইকামাতুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করতে এসেছিলেন। এখন আমার বক্তৃতার যে বিষয়বস্তু, যে নামাজ প্রতিষ্ঠার গুরুত্ব ও তাৎপর্য, তো নামাজ, নামাজের গুরুত্ব বলা হয় নাই, বলা হয়েছে নামাজ প্রতিষ্ঠার গুরুত্ব। বিষয়টি বোঝা জরুরি যে ইসলামী ইবাদাতের মধ্যে নামাজ শব্দটি এসেছে এবং নামাজ একটি পরিভাষামূলক শব্দ ইসলামের ভিতরে। তো ইসলাম ধর্মের ভিতরে আল্লাহ তাআলার ইবাদাত করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটিকে বলা হয় নামাজ। এই শব্দটি মূলত ফার্সি একটি শব্দ, আর এটিকে আরবিতে বলে সালাত। এতক্ষণ শুনছেন আপনারা যে বারংবার বলা হচ্ছে যে আকিমুস সালাত, সালাত হল নামাজ শব্দের আরবি শব্দ, আর এই নামাজটি হল একটি ফার্সি শব্দ। যদি আমরা সালাতের বাংলা করি, আর বাংলা এটিতে অনেক অর্থে প্রকাশিত হয়, তো সালাত শব্দটির বাংলা যদি সুনিপুণ বাংলায় বলা যায়, তাহলে বলতে হবে এভাবে যে প্রেমাস্পদের নিকট, প্রেমাস্পদ অর্থাৎ খোদাতালা, প্রেমাস্পদের নিকট মর্ম জ্বালার বেদনাপূর্ণ অনুরাগ ধরা বিনীত আবেদনের নামই হল সালাত। প্রত্যেকটি শব্দের প্রতি খেয়াল করুন, প্রেমাস্পদ আমি যাকে আমি ভালোবাসি, সেই আল্লাহর নিকট মর্ম জ্বালা আমার ভিতরে যে ব্যথা, সেই ব্যথার বেদনাপূর্ণ অনুরাগ ভরা বিনীত আবেদনের নাম হল সালাত। আর আমরা বাংলা ভাষায় যেভাবে ব্যবহার করি যে নামাজ পড়ো, এই তুমি নামাজ পড়ো, বা আমি নামাজ পড়ি, এই যে নামাজ পড়ি কথাটা, এটা আসলে একটা সাধারণ কথা। নামাজ পড়ি শব্দটার ভিতরে আসলে নামাজ প্রতিষ্ঠা করার জিনিসগুলো থাকে না। নামাজ পড়ি কথাটা একদমই সাধারণ কথা, এখানে আপনার মনের সংযোগ থাকতেও পারে আবার নাও থাকতে পারে, এটা আপনার মানে ব্যক্তিগত ব্যাপার। তো এজন্যে আল্লাহ তাআলা কিন্তু নামাজ পড়ি বলে নাই, বলে নাই যে তুমি নামাজ পড়ো, বলা হয়েছে আকিমুস সালাত, নামাজকে প্রতিষ্ঠা করো। খোদা তাআলা যেভাবে চায় ঠিক সেইভাবে নামাজকে প্রতিষ্ঠিত করার নামই হচ্ছে আকিমুস সালাত। এখন এই আকিমুস সালাতের বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার হওয়া দরকার যে নামাজ আবার প্রতিষ্ঠা করে কিভাবে। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকী আমরা শুনে থাকি, নামাজকে আবার প্রতিষ্ঠা করে কিভাবে? হযরত মুসলিম আউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা সবাই জেনে থাকবেন, খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সুবিখ্যাত তাফসীরে কবীরের ভিতরে এই আকিমুস সালাতের বিশদ ব্যাখ্যা প্রদান করেছেন। সংক্ষেপে আমি আপনাদের সামনে বিষয়গুলো তুলে ধরছি, কারণ আমার যতদূর মনে হয় যে আকিমুস সালাতের উপরে এই অর্থগুলো অনেকেরই হয়তো জানা নেই। আকিমুস সালাত, হযরত মুসলিম আউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নামাজ প্রতিষ্ঠা করা, এর মূলত ছয়টি দিক, ছয় ভাবে এটি প্রতিষ্ঠিত হইতে পারে। প্রথম হল যে নিয়মিত নামাজ পড়তে হবে। প্রথম অর্থ আকিমুস সালাতের প্রথম শর্ত হল নিয়মিত হতে হবে। এক বেলাও যদি কেউ মিস করে, এক বেলাও যদি কারো সে অ্যাবসেন্ট থাকে নামাজে, তো সে আল্লাহর খাতায় অ্যাবসেন্ট হিসাবে গণ্য হবে, বলা যাবে না যে সে মৃত্যুর আগ পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী ছিল, বা সে সালাতের উপরে প্রতিষ্ঠিত ছিল। পবিত্র কুরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, সূরা মারেজের ২৪ নম্বর আয়াতের ভিতরে এটি দেখতে পাবেন। হযরত মুসলিম আউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের উপর গবেষণা করে এই অর্থগুলি বের করেছেন। কোরআন শরীফের ভিতরে প্রত্যেকটি জায়গায় এই শর্তগুলো লুকায়িত আছে। খেয়াল করুন যে আল্লাযীনা হুম, তারা যারা আলা সালাতিহিম, তাদের নামাজের উপরে কি করে, দায়েমুন, প্রতিষ্ঠিত থাকে, সদা সর্বদা কায়েম থাকে, অর্থাৎ নিয়মিত, কোনো অ্যাবসেন্স নাই। এর পরের যে শর্তটা, সেটা হল মধ্যম অবস্থা এবং যথার্থতার সাথে নামাজ আদায় করা। এটি কি রকম চিন্তা করুন, যথার্থতার সাথে নামাজ আদায় করা। নামাজের জন্য আপনারা জানেন যে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া জরুরি, ওযু করা জরুরি, এরপরে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করা জরুরি, এই যে জিনিসগুলি রুকু সেজদা করা ভালোভাবে, এই জিনিসগুলিকে বলা হয় হলো ভালোভাবে যথার্থতার সাথে নামাজ আদায় করা। এটি একটা পয়েন্ট। তাকিমুস সালাত নামাজ প্রতিষ্ঠা করার ভিতরে প্রথমটি গেল নিয়মিত নামাজ আদায় করা, কোনো গ্যাপ গেলে চলবে না। দ্বিতীয়টি হলো যথার্থতার সাথে নামাজ আদায় করা, অর্থাৎ কাপড় চোপড় পরিষ্কার রাখা, রুকু সিজদা ভালোভাবে করা, সবকিছু অজু করা ভালোভাবে, সবকিছু দেখে নামাজের ভিতরে যাওয়া। অনেকে বলে যে আমার কাপড় চোপড় ময়লা, আমি সফরে আছি, এখন নামাজ পড়া যাবে না। এগুলো হলো বাহানা মাত্র, কারণ খোদা তাআলা কোরআন শরীফের ভিতরে বলছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, সাধ্যের ভিতরেই সিদ্ধি লাভ, সাধ্যের ভিতরেই সবকিছু, আল্লাহ তাআলা আপনাদের সাধ্যের বাইরে কিছু দেন নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, পবিত্র কোরআন শরীফের ভিতরে এই যে পয়েন্টটি, এরও যে আয়াত রয়েছে, বলা হচ্ছে যে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অর্থাৎ তোমরা নামাজের ভিতরে বিনয় অবলম্বন করো, তোমরা নামাজে নম্রতা অবলম্বন করো। এটি সূরা মোমেনুনের 3 নম্বর আয়াত। এর পরবর্তী যে পয়েন্টটি, সেটি হলো সব সময় নামাজকে দাঁড় করিয়ে রাখতে হবে। শব্দগুলো বোঝা প্রয়োজন যে সব সময় নামাজকে দাঁড় করিয়ে রাখি কিভাবে। নামাজ কি কোনো বস্তু না কোনো জিনিস যে ধরলাম দাঁড়া করাই দিলাম? দাঁড় করানোর অর্থ হল, আপনারা নিজেই চিন্তা করুন, যখন আমরা নামাজ পড়ি তখন নামাজের ভিতরে কখনো কখনো বিভিন্ন দিক থেকে শব্দ আসে, বা পাশের বাড়ি কিছু রান্না করতেছে সেখান থেকে কিছু সুগন্ধ আসতেছে, বা ড্রেনের দুর্গন্ধ আসতেছে, বাহ্যিক কিছু প্রভাব আছে নামাজের ভিতরে, নামাজের সময় বাইরে হট্টগোল হচ্ছে, মন চলে যায় ওইদিকে। ওখান থেকে ফিরিয়ে নামাজটাকে সোজা করে দাঁড়া করানোর নাম হল নামাজকে দাঁড় করানো। আবার ভিতরেরও কিছু ব্যাপার আছে, মসজিদের ভিতরে আছি, কোনো সমস্যা হচ্ছে না, বাইরের কোনো সাউন্ড নাই, সব কিছু পবিত্র, কিন্তু মন আমার দৌড়াচ্ছে বিভিন্ন জায়গায়। সারাদিন কি করলাম, কার সাথে কি হলো, এগুলো মনের ভিতরে আওড়াচ্ছি, নামাজে মনোযোগ নাই। ওখান থেকে মনটাকে সরাই দেওয়া, চুপ থাকো আমি এখন নামাজ পড়তেছি, আমাকে আমার ব্রেনটাকে ডিস্টার্ব না করা, এইভাবে সরে এসে নামাজকে দাঁড়া করানোকে বলা হয় নামাজকে দাঁড় করায় রাখা। এটা আকিমুস সালাতের একটা অর্থ। তো তিনটা অর্থ গেল, এরকম আরো তিনটা রয়েছে। এরপরে রয়েছে যে নিজে নামাজ আদায় করলে চলবে না, অন্যদেরকেও নামাজ আদায়ের কথা বলতে হবে, যেভাবে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদেশ এসেছে সূরা তাহার 133 নম্বর আয়াত, ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি নিজেও নিজের পরিবার পরিজনদেরকে আদেশ দাও নামাজের জন্য, এবং নিজেও এর উপর প্রতিষ্ঠিত থাকো। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেভাবে আদেশ হয়েছে, তিনি তো নিজে সেভাবে আমল করে দেখিয়েছেন অবশ্যই, এবং তার সাহাবিদেরকেও এগুলি শিখিয়েছেন। আমরা ইতিহাস যদি জেনে থাকি তাহলে জানব যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ দিন পর্যন্ত প্রতিদিন ফজরের নামাজের সময় তিনি নিজে তাহাজ্জুদ নামাজ পড়তেন, রাত্রে উঠে, গভীর রাতে উঠে, এরপরে ফজরের নামাজের জন্য তিনি পুরা এরিয়াতে ঘুরতেন, এবং নিজের বাসার ভিতরে এই আয়াত তেলাওয়াত করতেন যে ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, এই আয়াত পড়তেন, আর তিনি তার পরিবার পরিজনকে ডাকতেন। তো বলা আছে যে যদি তুমি আরেকজনকে নামাজের জন্য ডেকে দাও, তোমার নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেল। নামাজ প্রতিষ্ঠা করার জন্য এটাও একটা শর্ত, নিয়মিত নামাজ আদায় করা, যথার্থতার সাথে নামাজ আদায় করা, নামাজকে দাঁড় করানো এবং অন্যদেরকে ডাকা, সবগুলি মিলিয়েই নামাজকে প্রতিষ্ঠিত করা যায়। এর পরবর্তীতে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি, সেটি হল বাজামাত নামাজ আদায় করা, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, জামাতের সাথে নামাজ আদায় করা। তো জামাতের সাথে নামাজ আদায় করার কথা কোরআন শরীফের ভিতরে বলা আছে, যে কোরআন শরীফের ভিতরে যে নামাজের আদেশ দেওয়া হয়েছে সেটি মূলত জামাতের সাথে নামাজ আদায় করা, একাকী নামাজের কথা কোরআন শরীফে বলা নাই। কোরআন শরীফের ভিতরে জামাতের কথা বলা হয়েছে। তো এই জামাতের নামাজ পড়ার বিষয়ে একটু পরে আমি বিশদভাবে আলোচনা করব। শুধুমাত্র এতটুকু বলে রাখি যে কোরআন শরীফের ভিতরে সূরা নিসার 103 নম্বর আয়াতে রয়েছে যে ওয়াইজা কুনতা ফীহিম ফা আকামতা লাহুমুস সালাত, তুমি যখন তাদের মাঝে থাকো তাদেরকে নামাজ পড়াও, অর্থাৎ জামাতের সাথে নামাজ পড়ো। আমরা জেনে থাকি যে ফিকা আহমদিয়ার ভিতরে রয়েছে বিভিন্ন জায়গায়, এগুলো আমরা শুনে থাকবো, যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সুযোগ দেন নাই একাকী নামাজ পড়ার। বলেছেন কোথাও নাই, ঠিক আছে তুমি একা একা আজান দাও, তুমি মরুপ্রান্তরে রয়েছো কেউ নাই, মরুপ্রান্তরে আজান দাও, একা একা আজান দাও, তোমার আজান শুনে এমনও হতে পারে যে দূর থেকে কেউ শব্দ ধ্বনি শুনে চলে আসলো, যদি চলে আসে তাদের সাথে নামাজ জামাত করো, আর যদি তা নাও হয় আজান দাও, নিজে জামাতে নামাজ শুরু করে দাও, আল্লাহ তাআলার ফেরেশতারা তোমার সাথে তোমার নামাজে শামিল হবে। একাকি নামাজ পড়ার কোনো সুযোগ নাই, এজন্য নামাজ প্রতিষ্ঠার একটি অন্যতম শর্ত হল নামাজকে জামাতের সাথে পড়তে হবে। ছয় নম্বর যে পয়েন্টটি, অর্থাৎ আকিমুস সালাতের অর্থ, হযরত মুসলিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সজাগ এবং সচেতনতার সাথে নামাজ আদায় করতে হবে। নামাজের ভিতরে ঘুম আসে, আলসেমি করে, বা কনুইটা আমি আমার পায়ের সাথে লাগিয়ে দিলাম, একটা দেয়ালের সাথে ঠ্যাস দিয়ে আমি দাঁড়ালাম, কষ্ট হচ্ছে নামাজ পড়তে, ঠ্যাস দিয়ে দাঁড় হলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণভাবে এগুলো নিষেধ করেছেন, এমনকি নিজের হাতের কনুই যেন আপনার পায়ে উরুতে যেন না লাগে, উরুতে ঠ্যাস দিয়ে নামাজ পড়তে নিষেধ করেছেন। তো এভাবে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে কিভাবে নামাজে সজাগ এবং সচেতনতার সাথে পড়তে হবে। একইভাবে আপনারা জানেন যে শরীরের সমস্ত ভর নামাজের সময় এই দুই হাতের তালু, কপাল, তারপরে পা এবং হাঁটু, এই চারটা জিনিসের উপরে রাখার যে কথা, এই কথাগুলো কেন আসছে, প্রত্যেকটা জিনিস নিয়ে চিন্তা করুন ইসলামের সৌন্দর্য কতটুকু। নামাজের ভিতরে বলা হয়েছে যে এই চারটা জিনিসের উপরে তুমি ভর করে নামাজ পড়বা, কারণ এই চারটা জিনিসের উপরে ভর থাকলে হয় কি আমার নামাজে সচেতনতা থাকে, ঘুম আসে না, অলসতা লাগে না, নামাজের ভিতরে অ্যাটেন্টিভ থাকা যায়। তো এই যে ছয়টা অর্থ হযরত মুসলিম আউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাফসিরে কবীরের ভিতরে বলেছেন, সাথে সাথে এও বলে দিয়েছেন যে ছয়টি অর্থের সাথে যদি কেউ নামাজ আদায় করে তাহলে পরে নামাজ প্রতিষ্ঠা করা সম্ভব। নামাজ প্রতিষ্ঠা বলতে এইগুলা বোঝায়, ছয়টা জিনিস মাথায় রাখতে হবে, এইগুলা মিলে নামাজ প্রতিষ্ঠা হয়। ওযু করলাম, ভালো জামা কাপড় পরলাম, নামাজে গেলাম, নামাজ পড়ে চলে আসলাম, এটা নামাজ প্রতিষ্ঠিত হলো না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজামাত নামাজের ব্যাপারে বলেছেন যে যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করবে সে 27 গুণ বেশি সওয়াব পাবে। আরো বলা আছে যে যে ব্যক্তি দূর থেকে নামাজ পড়তে আসবে, বাসা দূরে, ওখান থেকে যে নামাজ পড়তে আসবে তার সওয়াব সবচেয়ে বেশি, মসজিদের পাশে যে থাকে তার সওয়াবের চেয়ে দূরের থেকে যে কষ্ট করে জামাতে শামিল হবে তার সওয়াব সবচেয়ে বেশি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজামাত নামাজের উপরে যে জোর দিয়েছেন, বাজামাত নামাজের কথা উনি এভাবে তার হাদিসের ভিতরে তুলে ধরেছেন, সহিহ মুসলিমের একটি হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোনো ব্যক্তির বাড়ির পাশ দিয়ে কোনো নদী যায়, সেই নদীতে যদি সে দৈনিক 5 বার গোসল করে, তার গা ধোয়, তাহলে তার শরীরের ভিতরে ময়লা থাকতে পারে না। এই উদাহরণটা তিনি জামাতে নামাজের পড়ার সাথে তুলনা দিয়েছেন। এখন চিন্তা করুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উপমা দিয়ে হাদিসটি বর্ণনা করছেন। মসজিদের পাশ দিয়ে নদী প্রবাহিত হবে, নদীটা হলো মসজিদ, বাসার পাশ দিয়ে নদী প্রবাহিত হবে, এই নদীটা হলো মসজিদ, আর ওই মসজিদে গিয়ে আমাকে পাঁচ বেলা নামাজ পড়তে হবে, বাসায় না। হাদিসটার সূক্ষ্ম তত্ত্ব হলো এই যে বাসায় পাঁচ বেলা নামাজ পড়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পাশে প্রবাহিত, পাশ দিয়ে প্রবাহিত নদীর ভিতরে দৈনিক পাঁচবার গোসল করলে যেরকম শরীর অপবিত্র থাকে না, ঠিক একইভাবে আমার বাসার কাছাকাছি কোনো মসজিদে গিয়ে আমি যদি দৈনিক পাঁচ বেলার নামাজ বা জামাত আদায় করি, তাহলে আমার হৃদয়ের ভিতরেও কোনো ময়লা থাকতে পারে না। এটি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা জামাত নামাজ আদায় করার ব্যাপারে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন। এরপরে দেখুন, এই জামানার ইমাম হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহিসসালাম তার আগমনের কি উদ্দেশ্য বর্ণনা করছেন। তিনি বলেন যে, অতঃপর তোমরা সতর্ক হয়ে যাও এবং প্রকৃতই পূর্ণ হৃদয়ের অধিকারী এবং শান্ত স্বভাবের ও নিষ্ঠাবান হয়ে যাও। পাঁচ ওয়াক্ত নামাজ এবং চারিত্রিক অবস্থা যাচাই বাছাই করার পরেই তোমাদেরকে শনাক্ত করা হবে, অন্যথায় নয়। এটি হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের বিজ্ঞাপন সম্বলি তৃতীয় খণ্ড পৃষ্ঠা 48। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম আরো বলেন যে, আ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দুঃখ কষ্টে নিপতিত হতেন তখনই তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। আর মসীহ মওউদ আলাইহিস সালাম বলছেন যে, আমার নিজের এবং গত হয়ে যাওয়া প্রত্যেক সত্যনিষ্ঠ ব্যক্তির অভিজ্ঞতার ফল এটি যে, নামাজ ব্যতীত খোদার নৈকট্য অর্জনের অন্য কোন পথ নেই। এর পরপরই হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম আমাদেরকে উদ্দেশ্য করে, তার জাতিকে উদ্দেশ্য করে আদেশ দিচ্ছেন, নসিহত দিচ্ছেন যে, যখনই দুঃখ বা বিপদের সম্মুখীন হও তখনই সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাও এবং দুঃখ কষ্ট ও বিপদ খোদার সমীপে খোলাখুলিভাবে প্রেশ করো, কেননা নিশ্চয়ই আল্লাহ তাআলা আছেন এবং একমাত্র তিনি যিনি প্রত্যেক প্রকার বাধা বিঘ্ন বিপদ আপদ হতে মানুষকে উদ্ধার করেন। নামাজের কাজ কি? হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলছেন যে, সেই অন্তকরণ যা পাপে পরিপূর্ণ এবং আল্লাহর তত্ত্বজ্ঞান হতে দূরে পড়ে আছে তাকে পবিত্র করা এবং দূর হতে নিকটে আনাই হল নামাজের কাজ। কাজ একটা করলাম, কোনো ফল পাইলাম না। ফল ছাড়া মানুষ কাজ করে না এই দুনিয়ায়। ফল লাগবে, তারপরে কাজ। কি কি ফল পাবেন? এক, এক নেতার অধীনে চলার অভ্যাস করে দেয়, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ করার অভ্যাস করে দেয়, সমাজে সাম্য, একতা, ভ্রাতৃত্ব তৈরি করে, বাহ্যিক, নৈতিক এবং আধ্যাত্মিক শুদ্ধতা নিয়ে আসে, একাগ্র চিত্ত তার অভ্যাস করে দেয়, পাপ থেকে মুক্তি দেয় এবং পুণ্যকর্মে শক্তি দেয়, আল্লাহ তাআলার সহিত কথোপকথনের দ্বার খুলে দেয়, আর নিজের আত্মার ভিতরে এক প্রকার শান্তি পাওয়া যায়। নয়, এর সাহায্যে মানুষ নিজের জীবনেও পরিবর্তন আনে এবং অন্যের জীবনেও পরিবর্তন আনে, কখনো কখনো গোটা জাতির পরিবর্তন করা সম্ভব, যেভাবে নবী রাসূলগণ করে থাকে। এরপরে এটি মানুষ এবং জাতিকে মহাসম্মানের আসনে অধিষ্ঠিত করে ইহকালে চিরস্মরণীয় এবং পরকালে মহা সাফল্যের অধিকারী করে দেয়। এগুলি হল নামাজ পড়লে ফলাফল, উপকারিতা, আপনি কি কি করতে পারবেন। আপনারা সবাই জানেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হয়ে নিজেও নিজের জীবনকে আলোকিত করেছেন, সাহাবীদেরকেও আলোকিত করে দিয়েছেন। বদরের যুদ্ধের কথা আপনারা জানেন, যখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবীরা যুদ্ধের ময়দানে বিপদসংকুল পরিস্থিতিতে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই খোদার নিকটে কি দোয়া করেছিলেন সাহাবীদের সপক্ষে। সাহাবীদের সপক্ষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার নিকট হাত তুলে দোয়া করেছিলেন, নামাজে রত হয়ে গিয়েছিলেন প্রথমেই যখন শুনলেন যে সাহাবীরা বিপদে আছে, নামাজে দাঁড়িয়ে গেলেন, সিজদায় আল্লাহর নিকট দোয়া করছেন যে, আল্লাহুম্মা ইন্নাকা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা মিন আহলিল ইসলামে লা তুবাদ ফিল আরদে। হে আমার আল্লাহ, আজকে এই সাহাবীদেরকে, এই এদেরকে, এই দলটিকে যদি তুমি ধ্বংস করে দাও, যদি তুমি এদেরকে নিশ্চিহ্ন করে দাও, তবে পৃথিবীতে তোমার ইবাদত করার মতো কেউ থাকবে না। হযরত খলিফাতুল মসীহ রাবে রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন, এই ঘটনাটি উল্লেখ করার পরে তিনি বলছেন যে, হে আহমদি যুবক, বৃদ্ধ, শিশু, মহিলারা, আজকের দিনে তোমরা গোটা বিশ্বের সাথে তোমাদের নগণ্য, দুর্বল এবং কম পুঁজি সম্পন্ন হওয়া সত্ত্বেও তোমরা গোটা বিশ্বের বড় বড় শক্তিদের সাথে যে যুদ্ধ পরীক্ষায় নিপতিত হয়েছ, যুদ্ধ পরীক্ষায় নেমেছ, বরং এভাবে বলা যায় যে একটি হিমালয় পর্বতের তুলনায় একটি সরিষা দানার যে শক্তি, সেই শক্তিটুকুও তোমাদের নেই। এমত অবস্থায় তোমরা যদি বিজয়ী হতে চাও আর সেই বড় বড় পরাশক্তিগুলোকে যদি তোমরা পরাজিত করতে চাও, তবে উঠে পড়ো এবং মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দোয়ার সত্যায়নকারী হয়ে যাও যেটি হযরত মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তে করেছিলেন। তোমরা তোমাদের ইবাদতের মান এতটাই উঁচু করো যেন নামাজের নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে তোমরা জীবিত থাকো এবং তোমাদের নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে নামাজ উজ্জীবিত থাকে। যদি তোমরা এটি করতে পারো, হুজুর বলছেন যে যদি তোমরা এটি করতে পারো, আর আমি এই দোয়া করি যে তোমরা খোদা তাআলা তোমাদেরকে এটি করার তৌফিক দিন, তবে নিশ্চিত জেনে রাখো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আত্মা, সেই রূহ আবারও একবার তোমাদের সপক্ষে, হ্যাঁ আমি আবারও বলছি, আবারও তোমাদের সপক্ষে খোদা তাআলার নিকটে এই দোয়া করবেন যে, আল্লাহুম্মা ইন আহলাকতা হাযিহিল আসাবাতা ফালান তুবাদা ফিল আরযি আবাদা। হে আমার আল্লাহ, আজকে এই দলটিকে যদি তোমরা ধ্বংস করে দাও, তুমি ধ্বংস করে দাও, তাহলে পৃথিবীতে কোনোদিন কখনো তোমার ইবাদত করার মতো কেউ থাকবে না। অর্থাৎ হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের এই দলটিকে যদি ধ্বংস করে দাও, তাহলে পৃথিবীতে কখনোই তোমার ইবাদত করা হবে না। হুনায়নের যুদ্ধের কথা আমরা জানি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, এর পরবর্তী প্রথম মুসলমানদের যুদ্ধ হল হুনায়নের যুদ্ধ, যেখানে মুসলমানদের সংখ্যা ছিল বেশি এবং কাফেরদের সংখ্যা ছিল কম। পাহাড়ের উপর থেকে তীর নিক্ষেপ করা হলো মুসলমানদের উপরে, শত্রুরা লুকায়িত ছিল পাহাড়ের উপরে। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দলবল নিয়ে যাচ্ছেন, উপর থেকে তীর নিক্ষেপ করা হলো আচানক, একদমই হঠাৎ আক্রমণ, ঘাবড়ে গেল সবাই। ঘোড়া উট যা ছিল তাদের সওয়ারি হিসেবে, যানবাহন হিসেবে, তীরের আক্রমণের ফলে সব থেমে গেল এবং পিছু হটা শুরু করলো। কয়েকজন সাহাবী ছাড়া হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আর কেউই ছিল না, সবাই পিছনের দিকে সরে গেল। তখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, এ আব্বাস, তুমি আনসার এবং মুহাজিরিনকে আদেশ দাও যে খোদার রাসূল ডাকছে তোমাদেরকে। তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে আদেশ দিলেন, হে আনসার এবং মুহাজিরগণ, খোদার রাসূল তোমাদেরকে ডাকছে। তখন এই আওয়াজ শোনার পরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা সামনের দিকে অগ্রসর হতে চাইল, কিন্তু তাদের যে ঘোড়া এবং উট, এরা তো পরিস্থিতি বোঝে না, এরা আক্রমণের ভয়ে সামনে আর যেতে চাইল না, তারা পিছু হটতে শুরু করলো। তখন কি করলো সাহাবীরা, এই উট এবং ঘোড়ার গর্দান জবাই করে দিল তারা তখন, এবং জবাই করে দিয়ে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের দিকে তারা সামনের দিকে এগিয়ে গেল এবং তার ইবাদত করার জন্য সবাই ঝাঁপিয়ে পড়ল। হযরত খলিফাতুল মসীহ রাবে রাহিমাহুল্লাহু তাআলা এই ঘটনাটি উল্লেখ করে বলেন যে, হে মসীহ মওউদের জাতি, হে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামেরা, আজকে আমি তোমাদেরকে কোরআন এবং খোদার সেই রাসূলের বাণী শোনাচ্ছি যে খোদার রাসূল তোমাদেরকে ইবাদত করার জন্য ডাকছে। যদি তোমাদের প্রবৃত্তির উট, যদি তোমাদের কামনা বাসনার অবাধ্য ঘোড়া তোমাদের সেই দিকে না যেতে দেয়, তবে সেই গর্দান কেটে ফেলো। আল্লাহুম্মা লাব্বায়েক, আল্লাহুম্মা লাব্বায়েক বলে মসজিদের দিকে দৌড়ে আসো, মসজিদকে আবাদ করো, কারণ মসজিদকে আবাদ করার মধ্যে তোমাদের ঘরের আবাদ নিহিত রয়েছে। মসজিদকে যদি তোমরা আবাদ করো তাহলে আহমদিয়াত প্রতিষ্ঠিত হবে, আর এটি সেই পথ যেখানে আল্লাহ তাআলার কল্যাণ নিহিত রয়েছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মেনে নিজের অবাধ্য আত্মাকে বলিদান দিয়ে নামাজের দিকে আসার জন্য আহ্বান জানাচ্ছেন হুজুর। হুজুর বলছেন যে এটি সেই পথ যেখানে পরিণামের দিন তোমাদের উপরে রহমতের সুশীতল ছায়া থাকবে, এটি সেই রাজপথ যে রাজপথে তোমরা নিয়ামতের বাড়ি ধারা পেয়ে তোমরা সারা জীবন পরিচালিত হবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশের উপরে আমল করে যে খোদার রাসূল তোমাদেরকে ডাকছেন, এই আদেশ দিয়ে হযরত খলিফাতুল মুসি রাবে রাহিমাহুল্লাহ তাআলা আনহু সকলের প্রতি দোয়া করেন যে আল্লাহ তাআলা তোমাদের সকলের প্রতি সহায় হন। তোমরা আল্লাহুম্মা লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক বলে মসজিদের দিকে ছুটে আসো। ইসলামের ইতিহাসের দিকে দেখুন, যতদিন মসজিদকে আবাদ রেখেছিল ততদিন তাদের ঘরও আবাদ ছিল। যেই মাত্র না নিজেদের ঘর আবাদ করা শুরু করলো তখন চারদিক থেকে দুর্যোগ এসে তাদেরকে হানা দিতে লাগলো, তাদের ঘর নিশ্চিহ্ন হয়ে গেল। সুতরাং মসজিদকে আবাদ করুন, মসজিদকে আবাদ করার মাধ্যমে নিজেদের ঘরের আবাদ সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকলের প্রতি সহায় হন এবং সকলকে এই বিষয়টি বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।